জ্ঞানারামুলে গোরে দামোদের জীবন, সুন্নতের পথে চলাও হে খোদা। জ্ঞানারামুলে গোরে দামোদের জীবন, সুন্নতের পথে চলাও হে খোদা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাআদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, ইলিম ও ইবাদত। এই অনুষ্ঠানে আমরা জানছি ওই বিষয়গুলো যা আমাদের জন্য জানা ফরজ। আর তন্মধ্য হতে আজও ইনশাল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসুন শুরুতেই আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ্দুআ বাইনাস সালাতাইনি লা ইউরদ্দু, ওই দোয়া যা দুটি দুরুদ শরীফের মাঝখানে করা হয় তা ফিরিয়ে দেওয়া হয় না। আসুন অনুষ্ঠানের বরকতে আমরা একবার দুরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি আমাদেরকে বলে দেয় যে ইসলাম আসলে কি। ইসলাম হচ্ছে একটি বাস্তবমুখী, মানব কল্যাণমুখী ও সহজীকরণ ভিত্তিক জীবন ব্যবস্থা। আর ইসলামের যে ইবাদত রয়েছে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার বান্দার উপর কখনই তার সাধ্যের বাইরে কোনো কিছুতে দায়িত্ব আরোপ করেননি, সেই বিষয়টি আমরা এই বিধানের মাধ্যমে জানতে পারি। আর সেই বিধানটি হচ্ছে তায়াম্মুম, তায়াম্মুমের বিধান। জি, ইসলামের যে সূত্রগুলো রয়েছে তন্মধ্যে বহুল আলোচিত দুটি সূত্র রয়েছে, যেগুলো আমাদের যে মুজতাহিদগণ যারা ছিলেন, ইমাম আজম, ইমাম শাফিঈ, ইমাম মালিক বিন আনাস এবং ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিমাহুমুল্লাহ, তারা যেই সূত্র ব্যবহার করে অসংখ্য মাসআলার সহজ সমাধান উম্মতকে প্রদান করেছেন, সেই সূত্রগুলোর মধ্য হতে যে দুটি সূত্র রয়েছে যা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, একটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা তোমাদের সাথে সহজতর চান, কঠিন চান না। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ তাআলা কোনো নাফসের উপর তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। সেই বিষয়গুলোর মধ্যে হতে একটি হচ্ছে তায়াম্মুম। তায়াম্মুমের মাসালাটি হচ্ছে অপারগতাকে কেন্দ্র করে। যখন বান্দা অপারগ হয়ে যাবে সেক্ষেত্রেও তো তাকে পবিত্রতা অর্জন করতে হবে। নামাজের জন্য, কোরআন তিলাওয়াতের জন্য, মসজিদে গমনের জন্য পবিত্রতা তো আবশ্যক। তো সেই পবিত্রতাটা সে কিভাবে অর্জন করবে যখন সে অপারগ হয়ে যাবে? কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে বান্দা চিন্তা করিও না, তোমাদের নফসের, তোমাদের সাধ্যের বাইরে আমি তোমাদের উপর কোনো কিছু চাপিয়ে দেই না। আল্লাহ পাক তোমাদের সাথে সর্বদা সহজ বিষয়টাই চান। আর সেই সহজ বিষয়গুলোর মধ্যে হতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত হচ্ছে তায়াম্মুম, যেটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সহজতর করার জন্য, সহজভাবে যেন আমরা আল্লাহ তাআলার যে বিধানগুলো রয়েছে সেগুলো যেন আমরা পালন করতে পারি। যে অপারগতা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে হয়ে ওঠে, অনেকে আছে এমন অসুস্থ যে পানি ব্যবহার করতে পারবে না, তাহলে তার ক্ষতি হবে, সেক্ষেত্রে সে কী করবে, পানি ব্যবহার করতে পারবে না, তো তার জন্য তায়াম্মুম। এমন শীত, এমন ঠান্ডা, যদি পানি ব্যবহার করা হয় তাহলে ক্ষতির আশঙ্কা রয়েছে, মৃত্যুবরণ করতে পারে, ওই মুহূর্তে বান্দা কী করবে? তাল্লা তালা বলছেন ওই মুহূর্তে তায়াম্মুম করে নেবে। সফর করছি এমন এক জায়গায়, বিরান ভূমি, মরুভূমি, পানি নেই, সেখানে কি করবে মানুষ? সেখানে পবিত্রতা কীভাবে অর্জন করবে? তাদের জন্য তো নামাজের বিধান রয়েছে, তাদের তো নামাজ আদায় করতে হবে, তারা কীভাবে করবে? তাদের জন্য তায়াম্মুম। এই যে অপারগতা, আমরা হয়তো বাংলাদেশে যারা আছি এটা আমরা বুঝি না। আল্লাহ তাআলার এক বড় নিয়ামত আমাদের এই দেশ, যে আমাদের দেশের প্রতিটি ইঞ্চি পানিতে ভরপুর, উর্বর আমাদের ভূমি। জমি খনন করলে পানি বেরিয়ে আসে, বৃষ্টি হয়, পানির আমাদের অভাব নেই, আমরা সেই অভাবটা বুঝিও না। কিন্তু মধ্যপ্রাচ্যে যারা আছে বা আমাদের যারা প্রবাসী ইসলামী ভাই যারা আছেন, তারা অনেকে জানেন যে মধ্যপ্রাচ্যে পানির কি সংকট রয়েছে। মরুভূমির পর মরুভূমি, মাইলের পর মাইল বিস্তৃত অঞ্চল, সেখানে পানির কোনো ব্যবস্থা নেই। তো সেক্ষেত্রেও আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ, মহান ইবাদত, নামাজ, সেখানেও তো আদায় করতে হবে। তো আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন করেননি। আল্লাহ তাআলার সাথে যেন বান্দার সম্পর্ক সব জায়গায় থাকে, সেটা যেন কোনো কারণে ছুটে না যায়, সেজন্য হচ্ছে তায়াম্মুম। যে তোমাদের জন্য সহজ, তোমরা সফর করছো, পানি পাচ্ছ না, তায়াম্মুম করে নামাজ পড়ে নাও, আল্লাহ তাআলার সাথে যে গভীর সম্পর্ক বান্দার সেটাকে আরও অটুট করে নাও। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মি'রাজ। তো সেই মি'রাজ থেকে বান্দা কেন দূরে থাকবে পানির অভাবে? তো তখনও যেন বান্দা সেই মি'রাজ থেকে দূরে না থাকে, তো তায়াম্মুম করে নেবে। আমরা তায়াম্মুম কোন কোন বিষয় দ্বারা করা যায় সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তায়াম্মুমের পদ্ধতি কী রয়েছে সেটাও ইনশাল্লাহ আমরা আগে জানব। তায়াম্মুম আসলে কী অলরেডি আমরা ধারণা পেয়ে গেছি, তারপরেও আমরা জানি। শরীয়তের পরিভাষায় তায়াম্মুম বলতে বোঝায় পানি ব্যবহারের অক্ষমতার ক্ষেত্রে পবিত্র মাটি বা মাটি জাতীয় বস্তু দ্বারা নিয়ত সহ নির্দিষ্ট পদ্ধতিতে মুখমণ্ডল ও কনুই সমেত উভয় হাত মাসেহ করা এবং হাদাস দূর করা, অর্থাৎ অপবিত্রতা দূর করা, এটাই হচ্ছে মূলত তায়াম্মুম। আরবি শব্দ তায়াম্মুম অর্থ হচ্ছে ইচ্ছা করা বা উদ্দেশ্য করা, যা বান্দার আল্লাহর আদেশ পালনের নিয়তকে নির্দেশ করে। তো তায়াম্মুম এর যে ফরজ রয়েছে সেটাও আমরা জানব, তায়াম্মুমের ফরজ কয়টি রয়েছে এবং তায়াম্মুম আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন সেই বিষয়টা আমরা অলরেডি জেনে নিয়েছি। এখন আমরা জানব তায়াম্মুমের পদ্ধতিটা। প্রথমত আমরা এটা জেনেই নেই যে তায়াম্মুমের ফরজ কয়টি রয়েছে। তায়াম্মুমের ফরজ হচ্ছে তিনটি। প্রথমত হচ্ছে নিয়ত করা, এরপর হচ্ছে সমস্ত মুখমণ্ডল মাসাহ করা, এরপর হচ্ছে কনুই সহ সম্পূর্ণ হাত মাসাহ করা। তো এই হচ্ছে তায়াম্মুমের ফরজ। তো তায়াম্মুমের মধ্যে নিয়ত কিন্তু ফরজ রয়েছে, নিয়ত করতে হবে। কেননা তায়াম্মুম শব্দের অর্থই হচ্ছে কি করা, নিয়ত করা, আমরা এটা জেনে নিয়েছি, ইচ্ছা করা। আর আল্লাহ তাআলা আমাদেরকে এই শব্দ দ্বারাই আমাদেরকে বলেছেন ফাতায়াম্মামু, তোমরা কি করো, নিয়ত করো, ইচ্ছা করো। তো ইচ্ছাটা করতে হবে, এই জন্য এটা ফরজ রয়েছে। এবং এর যে তিনটি ফরজ রয়েছে সেটা কোত্থেকে সাব্যস্ত হলো, এটা কি এমনি হয়ে গেছে, এর পিছনে কোরআন ও হাদিসের কি কোনো আয়াত রয়েছে কিনা, এবং এর উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আছে কিনা, সাহাবায়ে কেরাম আমল করেছেন কিনা, এবং এই তায়াম্মুমটা পেয়েছি কি কারণে, সে বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব অনুষ্ঠানের মধ্যে। প্রথমে আমরা তায়াম্মুমের পদ্ধতিটা জেনে নিই। নামাজের আহকাম আমির আহলে সুন্নতের যুগশ্রেষ্ঠ এক কিতাব। এই কিতাবের মধ্যে এই যে নামাজের মাসলা সংক্রান্ত, পবিত্রতা সংক্রান্ত এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আমরা যদি বিস্তারিতভাবে জানতে চাই, এই অনুষ্ঠানের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব নয়, তো আমরা চেষ্টা করি ওই কিতাবটা সংগ্রহ করার জন্য। নামাজের আহকাম আপনারা চাইলে দাওয়াত ইসলামের যে ওয়েবসাইট রয়েছে www.dawatislami.net, ওইখানে গিয়ে যদি আমরা বাংলা ভাষা সিলেক্ট করে বাংলায় নামাজের আহকাম লিখে সার্চ করে তাহলে আমরা কিতাবটি পেয়ে যাব এবং সহজে ডাউনলোড করতে পারবো। এর জন্য কোনো পে করতে হবে না, কোনো প্রাইস দিতে হবে না, ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব, যার আমরা সহজভাবে এই মশলাগুলো জানতে চাই, বুঝতে চাই, সহজ ভাষায় সাবলীল ভাষায় আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া কিতাবটি রচনা করেছেন। তো তায়াম্মুমের পদ্ধতি নামাজের আহকামের মধ্যে কিভাবে বর্ণিত হয়েছে আমি সে বিষয়টা ইনশাল্লাহ আপনাদেরকে বলার চেষ্টা করব। প্রথমে তায়াম্মুমের নিয়ত করুন, অন্তরের ইচ্ছাই হলো নিয়ত, তবে মুখে উচ্চারণ করলে ভালো। যেমন বলবেন, আমি অযুহীনতা কিংবা গোসলহীনতা কিংবা উভয়টি হতে পবিত্রতা অর্জনের জন্য এবং নামাজ শুদ্ধ হওয়ার জন্য তায়াম্মুম করছি। এভাবে মুখে আমরা চেষ্টা করব বলে নেওয়ার জন্য। অতঃপর উভয় হাতের আঙ্গুল সমূহ ফাঁক রেখে উভয় হাত মাটি জাতীয় কোনো পবিত্র বস্তু, যেমন পাথর, চুনা, ইট, দেয়াল, বালি ইত্যাদিতে মেরে প্রথমে উভয় হাত সামনের দিকে নিয়ে তারপর পিছনের দিকে ফিরিয়ে আনবেন। হাতে যদি ধুলা বালি বেশি লেগে থাকে তা ঝেড়ে নেবেন। অতঃপর উভয় হাত দ্বারা সমস্ত মুখমণ্ডল এভাবে মাসাহ করবেন যাতে মুখমণ্ডলের কোনো অংশই বাদ না যায়। জি, যেমনটা আমরা অজুতে শুনেছি যে কোনো আমাদের স্কিনের যে রয়েছে, ত্বকে রয়েছে, কোনো একটু অংশ যেন বাদ না যায়, তো সব জায়গায় যেন পৌঁছে এমনভাবে আমাদেরকে কী করতে হবে, মাসাহটা করতে হবে। যেভাবে আমরা অজুর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে পানি পৌঁছে থাকি, তো মাসাহ করার ক্ষেত্রে আমাদেরকে সেই সতর্কতা অবলম্বন করতে হবে। যদি চুল পরিমাণ স্থানও মাসাহ থেকে বাদ যায় তাহলে তায়াম্মুম হবে না। অনুরূপভাবে দ্বিতীয়বার মাটিতে হাত মেরে তা দ্বারা উভয় হাতের নখ থেকে কনুই সহ মাসাহ করবেন। হাত মাসাহ করার সর্বোত্তম পদ্ধতি হলো বাম হাতের বৃদ্ধাঙ্গুল ব্যতীত বাকি চারটি আঙ্গুল একত্রিত করে ওইগুলোর পেট ডান হাতের পিঠের উপর রাখবেন। তারপর ওই চারটি আঙ্গুলের পেট দ্বারা ডান হাতের আঙ্গুল সমূহের অগ্রভাগ হতে কনুই ডান হাতের পিঠ মাসাহ করবেন। অতঃপর বাম হাতের তালু দ্বারা কনুই হতে কবজি পর্যন্ত ডান হাতের পেট মাসাহ করবেন এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলের পেট দ্বারা ডান হাতের বৃদ্ধাঙ্গুলের পিঠ মাসাহ করবেন। অনুরূপভাবে ডান হাত দ্বারা বাম হাতও মাসাহ করবেন। আর যদি একেবারেই এক হাতের সম্পূর্ণ তালু ও আঙ্গুল সমূহ দ্বারা অপর হাত মাসাহ করে নেন তখনও মাসাহ শুদ্ধ হবে। চাই কনুই হতে আঙ্গুল পর্যন্ত মাসাহ করুন বা আঙ্গুল হতে কনুই পর্যন্ত মাসাহ করুন, সর্ব অবস্থায় মাসাহ শুদ্ধ হবে। তবে এভাবে মাসাহ করা সুন্নতের বিপরীত। তায়াম্মুমের মধ্যে মাথা ও পা মাসাহ করার কোনো বিধান নেই। অর্থাৎ আমরা যে শুনলাম শুরুতে যে সম্পূর্ণ যে বিষয়টা রয়েছে সেটাকে আমাদের সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ মুখ যে রয়েছে মাসাহ করতে হবে সেটা যেন আমরা সম্পূর্ণ করি, কোনো অংশ যেন বাদ না যায়। অনুরূপভাবে হাতের যে মাসাহ রয়েছে সেটা সম্পূর্ণ করা হলো মূল মুখ্য বিষয়। আল্লাহ তাআলা সেই বিষয়টা আমাদেরকে আদেশ করেছেন। এখন আপনি যেভাবে করুন শুদ্ধ হয়ে যাবে, তবে সুন্নত যে তরিকাটা রয়েছে আমির আহলে সুন্নাহ সেটা এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। আমরা চেষ্টা করব সেটা করার জন্য। সেই অনুযায়ী করলে পরে তাহলে সুন্নত আদায় হয়ে যাবে, সাথে ফরজও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহুল কারিম। এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু মাসআলা জানবো যেগুলো নামাজের আহকামের মধ্যে বর্ণিত হয়েছে। আমরা যদি ডিটেলস আরও বিস্তারিতভাবে জানতে চাই তাহলে নামাজের আহকাম আমাদেরকে অধ্যয়ন করতে হবে। তন্মধ্যে হতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ইনশাআল্লাহ এখানে আমি উল্লেখ করার চেষ্টা করব, যে বিষয়গুলো দিয়ে প্রথমত হচ্ছে আমরা তায়াম্মুমটা করতে পারবো। এক নম্বর, যে সমস্ত বস্তু আগুনে পুড়ে ছায়ে পরিণত হয় না, গলেও না, নরমও হয় না, তা মাটি জাতীয় এবং তা দ্বারা তায়াম্মুম করা জায়েজ। এই যে শর্তগুলো আছে, এই শর্তগুলো যে বস্তুর মধ্যে পাওয়া যাবে সেটা দ্বারা কী করা যাবে, তায়াম্মুম করা যাবে। যেমন বালি, চুনা, সুরমা, গন্ধক, পাথর যেটা মার্বেল পাথর, হলদে হীরা, মুক্তা, ফেরোজা পাথর, আকিক পাথর ইত্যাদি যে ধাতব পদার্থগুলো রয়েছে এগুলো দ্বারা কী করা যাবে, তায়াম্মুম করা যাবে। চাই ওইগুলোতে ধুলাবালি থাকুক বা না থাকুক। ইটের দেয়াল, ইট আছে, ইট তো মাটি জাতীয়, সেখানে ধুলা থাকুক বা না থাকুক আপনি সেটা দ্বারা কী করতে পারবেন, তায়াম্মুম করতে পারবেন। এই যে পাথরগুলোর কথা বলা হয়েছে সেই পাথরগুলো দ্বারাও কী করা যাবে, তায়াম্মুম করা যাবে, কেননা এগুলো মাটি জাতীয়। তো এই যে মাটি জাতীয় যে বিষয়গুলো রয়েছে, যে চারটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে, গলেও না, নরম হয় না এবং মাটি জাতীয়, তো আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। এটা দ্বারা আমরা কী করতে পারবো, তায়াম্মুম করতে পারবো। দ্বিতীয়ত, যে সমস্ত মাটি পাথর দ্বারা তায়াম্মুম করতে হবে তা পাক হতে হবে, অর্থাৎ তাতে নাপাকির কোনো চিহ্নই থাকতে পারবে না, বা পূর্বে নাপাকি ছিল কিন্তু বর্তমানে শুকিয়ে যাওয়ার কারণে নাপাকির চিহ্ন নেই, এরূপও হতে পারবে না। আপনি জানেন যে এই যে মাটিটা রয়েছে বা মাটি জাতীয় বস্তুটা রয়েছে এর মধ্যে নাপাকি লেগেছিল, নাপাক, তো সেটা দ্বারা কিন্তু হবে না। কেন হবে না, বিস্তারিত নিচে আসছে। আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন যে সেটা একদম পবিত্র হতে হবে। হ্যাঁ, এমন যেখানে সন্দেহ রয়েছে, যেমন যে মাটি বা পাথর দ্বারা তায়াম্মুম করব, তাতে যদি কোনো সময় নাপাকি ছিল বলে সন্দেহ সৃষ্টি হয়, সে সন্দেহ অমূলক ও ভিত্তিহীন। সন্দেহ হচ্ছে সেক্ষেত্রে সেটা অমূলক এবং ভিত্তিহীন, কিন্তু আপনি জানেন যে এটার মধ্যে নাপাক লেগেছিল, তখন সেটা দ্বারা কিন্তু আর তায়াম্মুম করা যাবে না। যদি কোনো লাকড়ি, কাপড়, মাদুর ইত্যাদিতে এতটুকু পরিমাণ বালি থাকে যে এতে হাত মারলে আঙ্গুলের ছাপ ফুটে উঠবে, তাহলে তা দ্বারা তায়াম্মুম করা জায়েজ রয়েছে। অর্থাৎ আঙ্গিনায় কোনো এক আপনি মাদুর ফেলে রেখেছেন, ধুলাবালি উঠতে উঠতে এখানে এমন পড়ে গেছে যে এখানে যদি হাত মারা হয় তাহলে আঙ্গুলের ছাপ ফুটে উঠবে, তাহলে সেটার দ্বারাও কী করা যাবে? তায়াম্মুম করা যাবে, তায়াম্মুম জায়েজ হয়ে যাবে। যার অজু নেই বা ঘরে গোসল করার প্রয়োজন দেখা দিয়েছে কিন্তু সে পানি ব্যবহারে অক্ষম, তাহলে সে অজু ও গোসলের পরিবর্তে তায়াম্মুম করে নেবে। যেমনটা শুরুতেই বলছিলাম যে অপারগতার যে বিষয়গুলো রয়েছে, অপারগতাকে কেন্দ্র করেই মূলত তায়াম্মুমের মাসালাটা এসেছে। যেখানে চতুর্দিকে এক মাইলের ভিতরে পানি পাওয়া না যায় সেখানে তায়াম্মুম করা যাবে। এরপর হচ্ছে সময় এত সংকীর্ণ যে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন, ইসলামিক বোন যারা রয়েছেন, আপনাদের জন্য রয়েছে। কেননা অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে একটি বিষয় থেকে পবিত্র তো হয়ে গিয়েছেন কিন্তু এমন সময় হয়েছেন যে নামাজের একটি সময় বাকি আছে, যেমন জোহরের একদম শেষ সময় আপনি পবিত্র হয়েছেন, এখন গোসল করতে গেলে নামাজ চলে যাবে। তো এই বিষয়কে সামনে রেখে এই মাসালাটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা, সেটা হচ্ছে সময় এত সংকীর্ণ যে অজু বা গোসল করতে গেলে নামাজ কাজা হয়ে যাবে, আপনি জানেন নামাজ কাজা হয়ে যাবে, তাহলে তায়াম্মুম করে নামাজ আদায় করে নেবে, অতঃপর অজু বা গোসল করে নামাজ পুনরায় আদায় করা আবশ্যক। অর্থাৎ ফরজ যে বিষয়টা ছিল, ফরজের বিষয়টা আদায় হয়ে যাবে এবং পরবর্তীতে সেটা আপনাকে আবার কী করতে হবে? আদায় করতে হবে। খুবই চমৎকার মাসালা। সর্বশেষ আমি যে মাসালাটি বলবো সেটি হচ্ছে অজু ও গোসল উভয় ক্ষেত্রে তায়াম্মুমের পদ্ধতি একই রূপ। অনেকে প্রশ্ন জাগতে পারে যে গোসল তো একটা দীর্ঘ প্রসেসিংয়ের বিষয়, সমস্ত শরীর দৌত করার এখানে বিষয়, তো অজুর ক্ষেত্রে তো বুঝে আসে কিন্তু গোসলের ক্ষেত্রে এটা কীভাবে হতে পারে? না, ইসলাম এক্ষেত্রেও শিথিলতা রেখেছে, আমাদেরকে ছাড় দিয়েছে যে অজু ও গোসলের যে তায়াম্মুম রয়েছে সেটা একই রয়েছে, একই বিধান রয়েছে। তো আমরা চাইলে এই যে অপারগতাগুলো শুরুতে আলোচনা করা হয়েছে, যে আপনি এমন জায়গায় সফর করেছেন যে পানি নেই চারদিকে, পশ্চিমে বলি, পূর্বে বলি, উত্তরে বলি, দক্ষিণে বলি, এক মাইল দূর দূর পর্যন্ত কোনো পানি নেই, এক মাইলের ভিতরে কোনো পানি নেই, তো আপনার জন্য তায়াম্মুম জায়েজ হবে। আপনি এতটাই অসুস্থ যে পানি ব্যবহার করলে আপনি সমস্যার সম্মুখীন হবেন, ক্ষতি হবে আপনার, শরীয়ত অনুমতি দিয়েছে। আপনি এমন শহরে আছেন এত শীত, পানি ব্যবহার করলে কী হবে? আপনার ক্ষতি হবে, শরীয়ত অনুমতি দিয়েছে তায়াম্মুম করার। তো এই যে বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত মাসালার মধ্যে জানলাম, তো আমরা এই বিষয়গুলো সেখানে আমরা কী করতে পারবো? অ্যাপ্লাই করতে পারবো। এবং বিশেষত যে মাসালাটি আমি বলেছি যে মহিলাদের ক্ষেত্রে বিশেষত যদি দেখা যায়, তাহলে এখানেও ইসলাম আমাদেরকে সহজ করে দিয়েছে যেন ফরজিয়াত আদায় হয়ে যায়, যেন আমাদের ছুটে না যায়। এখন আমরা জানব এই যে বিষয়গুলো আলোচনা হলো সেটি কুরআন ও হাদিসে আছে কি, যে তিনটি ফরজের কথা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তায়াম্মুমের বিধানের উপর আমল করেছেন, এবং এই তায়াম্মুমের বিধানটা আসলো কোথেকে, সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। তায়াম্মুমের আলোচনা হয়েছে কোরআনে পাকে দুইটি আয়াতের মধ্যে এবং ডিটেলসে আল্লাহ পাক আলোচনা করেছেন, খুলে আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওয়ুজুহিকুম ওয়া আইদিকুম ইন্নাল্লাহা কানা আফুওয়ান গাফুরা। অর্থাৎ যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাকো অথবা বাইতুল খলা বা ওয়াশরুম থেকে আসো কিংবা স্ত্রীদের স্পর্শ করো, অর্থাৎ যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক রয়েছে সেটা সম্পূর্ণ করে এসো এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, তারপর তা দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত মুছে নাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহু আকবার কাবীর। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যদি আমরা অসুস্থ হই, যে কথাটা বললাম এমন অসুস্থ পারি ব্যবহার করতে পারছি না, তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন সফরে যদি থাকি পানি নেই, অতঃপর বলেছেন বাইতুল খলা থেকে আসা হলো, ওয়াশরুম থেকে আসা হলো, পানি পাচ্ছি না, বা স্ত্রীর সাথে যে স্বামী স্ত্রীর সম্পর্ক রয়েছে সেটা হলো, হওয়ার পর পানি পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তায়াম্মুম করো, অর্থাৎ পবিত্রতা অর্জনের একটা নিয়ত করো, দৃঢ় ইচ্ছা করো যে আমি মাটি দ্বারা কী করছি, পবিত্রতা অর্জন করতে চাচ্ছি। প্রথমে আমাদেরকে এই নিয়তটা করতে হবে। তারপর আল্লাহ তাআলা বলছেন তোমরা মুখমণ্ডল ও হাত মুছে নাও, মাসাহ করো। তো এই যে তায়াম্মুমের যে ফরজ বলা হয়েছিল তিনটি, এই আয়াত থেকে সাব্যস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তায়াম্মামু, তোমরা ইচ্ছা করো। কারণ সচরাচর তো মাটি আমাদের কাছে থাকে, কিন্তু সকল ক্ষেত্রে কিন্তু মাটি আমাদের জন্য পবিত্র আমাদেরকে করবে না। কখন করবে? যখন অপারগতা থাকবে এবং আমরা দৃঢ় ইচ্ছা করব যে আমি এই মাটি দ্বারা আমি কি করতে চাচ্ছি, পবিত্র হচ্ছে। তো দুইটা বিষয় যখন পাওয়া যাবে তখনই এই মাটি আমাকে পবিত্র করবে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি করো, মুখমণ্ডল মাসাহ করো। ফামসাহু বিওয়ুজুহিকুম, মুখমণ্ডল মাসাহ করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এবং ওয়াইদিকুম, এবং হাত মাসাহ করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এই যে তায়াম্মুমের তিনটি ফরজ রয়েছে, এই তিনটি ফরজ এই আয়াত থেকেই সাব্যস্ত হয়েছে। আরেক আয়াত যেটি সূরা মায়েদায় বর্ণিত হয়েছে এবং মূলত তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে এই আয়াতেই, যে তায়াম্মুমের বিধান নাজিল হওয়া এবং এই যে শানি নজুল রয়েছে মূলত এই আয়াতকে কেন্দ্র করেই রয়েছে। যেমনটা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফালাম তাজিদু মাআন, যদি তোমরা পানি না পাও, এটা হচ্ছে শর্ত। তো কী করবো? ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। এই যে এখানে আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন, মাটিটা কি হতে হবে? পবিত্র হতে হবে। যেমনটা আমরা উপরে আলোচনা করছিলাম যে যে কোনো মাটি দ্বারা কিন্তু আবার তায়াম্মুম হবে না, যেটার উপর আপনি জানেন হ্যাঁ এটা পবিত্র, এর মধ্যে নাজাসাত নেই, আপনি শিওর আছেন, তো সেটা দ্বারা কি করতে হবে? আপনার তায়াম্মুম করতে হবে। ফামসাহু বিওয়ুজুহিকুম ওয়াইদিকুম মিন, এবং তোমরা কি করো, ওই মাটি দ্বারা তোমাদের চেহারা মাসাহ করো এবং তোমাদের হাত মাসাহ করো। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, এখানে আল্লাহ তাআলা আরও স্পষ্ট করে দিচ্ছেন যে আল্লাহ তাআলা আসলে বান্দার সাথে কি চান, সহজতা চান। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর কঠোরতা চান না, ওয়ালাকিন ইউরিদুল ইউতাহহিরাকুম, আল্লাহ তাআলা তো এটাই চায় যেন তোমরা পবিত্র হয়ে যাও। এক তো পবিত্র হচ্ছে তায়াম্মুমের মাধ্যমে, আমাদের যে বাহ্যিক আছে সেটা পবিত্র হচ্ছে, শরীরের যে বিধান আছে সেটা পালন করে আমরা পবিত্র হচ্ছি। আরেক পবিত্রতা হচ্ছে এই পবিত্রতা অর্জন করে যখন নামাজ আদায় করব আমাদের অন্তর পবিত্র হবে, আমরা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হব, আল্লাহ তাআলার আমরা নিকটে যাব। ওয়াল ইউতিম্মা নিআমাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন, এবং আল্লাহ তাআলা চান তোমাদের উপর যেন তার নিয়ামতগুলো পরিপূর্ণ হয় এবং তোমরা তার শুকরগুজার বান্দার হয়ে যাও। তো তায়াম্মুম নাজিল হওয়ার কারণ এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। আর এই যে তায়াম্মুম, মাটি পবিত্র হওয়া, মাটি যে আমাদেরকে পবিত্র করে যখন আমরা নিয়ত করি যে আমি মাটি দ্বারা তায়াম্মুম করছি, এটা কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অনন্য বৈশিষ্ট্য, যে অন্য কোনো উম্মতের জন্য ছিল না এই মাটি পবিত্র হওয়ার বিষয়টি। মাটিও মানুষকে পবিত্র করতে পারে, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশেষ উপহার হিসেবে দিয়েছেন, আর তার বদৌলতে আমরা পেয়েছি। আমরা যেখানেই যাই, যেখানেই থাকি, যদি 20 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত পানি না পাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই মাটি দ্বারাই আমরা পবিত্রতা অর্জন করতে পারবো, সেই সুযোগ সুবিধা ইসলাম আমাদেরকে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিশেষ 6টি বিষয় বিশেষভাবে আল্লাহ পাক প্রদান করেছেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যেটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুআইলাত লানাল আরদু মাসজিদাও ওয়া তাহুরান, যে আল্লাহ পাক আমার জন্য সমস্ত জমিনকে মসজিদ এবং সমস্ত জমিনকে পবিত্র বানিয়ে দিয়েছেন। আমরা যেখানে ইচ্ছা নামাজ আদায় করতে পারি, সমস্ত জমিন আমাদের জন্য মসজিদ, নামাজ আদায় করতে পারবো এবং সমস্ত জমিন আমাদের জন্য পবিত্র। আল্লাহু আকবার কাবীর। তো এটিও তায়াম্মুমের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষত্ব কিন্তু জড়িত রয়েছে। আচ্ছা, তায়াম্মুমের বিধানটা কিভাবে নাজিল হলো সেই বিষয়টা আমরা এখন একটু জানার চেষ্টা করব। এখানে আমাদের যে সকল মুমিনদের মা হযরত সাইয়্যেদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একটি বিশেষ ফজিলত আমরা দেখতে পাই, যে তায়াম্মুম এর আয়াত নাজিল হওয়ার শানে নজিলের পিছনে যে তার একটি ভূমিকা ছিল সেই বিষয়টি আমরা পাই। তিনি নিজেই বর্ণনা করেন যে আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো এক সফরে বের হয়েছিলাম, যখন আমরা বাইজা অথবা জাতুল জায়েশ নামক স্থানে পৌঁছালাম তখন একখানা হাড় হারিয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাড়ের খোঁজ থেমে গেলেন আর লোকেরাও তার সঙ্গে থেমে গেলেন। অত অথচ তারা পানির নিকটে ছিলেন না। তখন লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বললেন, আয়েশা কি করছেন, আপনি কি দেখেননি? তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও লোকদের আটকিয়ে ফেলেছেন, অথচ তারা পানির নিকটে নেই এবং তাদের সাথেও পানি নেই। অথচ এমন এক জায়গায় হাড়টা হারিয়েছে এবং সেই জায়গায় খোঁজাখুঁজি চলছে, যেই মুহূর্তে না এর আশেপাশে কোনো পানি ছিল না তাদের সাথে কোনো পানি ছিল, সেই জায়গায় এই কাজটা চলছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন যে এটা আয়েশা কি করলেন, তিনি হাড়টা হারিয়ে ফেললেন আর এখানে আমরা থেমে গেলাম, তো আমাদের যে পবিত্র হওয়ার যে বিষয় রয়েছে, আমাদের সাথে গবাদি পশু আছে, তো সব মিলে একটি তো আমরা সংকটময় অবস্থায় পড়ে যাব। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অমত অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার উপরে মাথা রেখে ঘুমিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লোকদের আটকিয়ে ফেলেছ, অথচ আশেপাশে কোথাও পানি নেই এবং তাদের সাথেও পানি নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পিতা আমাকে খুব তিরস্কার করলেন আর আল্লাহর ইচ্ছা তিনি যা খুশি তাই বললেন। তিনি আমার কোমরে আঘাত দিতে লাগলেন, আমার ওরুর উপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাথা থাকায় আমি নড়তে পারছিলাম না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরে উঠলেন কিন্তু পানি ছিল না। তখন আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাজিল করলেন, অতঃপর সবাই তায়াম্মুম করে নিলেন। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকরের পরিবারবর্গ, এটাই আপনাদের প্রথম বরকত নয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপর আমি যে উঠেছিলাম তাকে দাঁড় করালো, দেখি আমার হার কানা তার নিচে পড়ে আছে। অর্থাৎ এটা আল্লাহ তাআলার একটি মার্জি ছিল, যে হার খোঁজাখুঁজি করা হচ্ছে সেটা ওই যে উটের উপর আরোহণ করে যাচ্ছিলেন সেটার নিচেই ছিল। আর এখানে বেশ কিছু বিষয় আমরা একটি হাদিসের মধ্যে পাই। এক হচ্ছে উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাহাত্ম, যে তার মাধ্যমে উম্মত এত বড় একটি বিধান পেয়েছে, সহজ একটি বিধান উম্মত পেয়েছে। আরেক বিষয় হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব, যে বাবা তিরস্কার করছেন, তাকে শাসন করছেন কিন্তু তিনি সেখানেও নড়ছেন না। কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছেন। হ্যাঁ, সম্পদ দিক থেকে তার স্বামীর প্রতি যে স্ত্রীর সম্মান সেটাও কিন্তু এখানে পরিলক্ষিত হয়, আমরা দেখতে পাই। তো তায়াম্মুমের যে আয়াতটা রয়েছে সেটা মূলত এই ঘটনার প্রেক্ষাপটে নাজিল হয়েছিল। তো এটা কোনো এ বিষয় নয় যে ইসলামে নতুন একটি বিষয় চলে এসেছে বা এটা আসলে কি আদৌ আছে কিনা। না, কোরআনের আয়াত দুইটি আয়াত রয়েছে এ ব্যাপারে এবং কি কেন আয়াত নাজিল হয়েছে সেটা আমরা জানলাম। এবং সংক্ষিপ্ত আকারে যদি বলি, সাহাবায়ে কেরামের কিন্তু এই আয়াতের উপর আমল ছিল। যেমন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়াম্মুমের শিক্ষা দিয়েছেন। বলা হয় যে জনৈক ব্যক্তি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকে এসে জানতে চাইল, একবার আমার গোসলের দরকার হলো অথচ আমি পানি পেলাম না। তখন আম্মার ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার কি সেই ঘটনা মনে আছে যে একদা আমরা দুজন সফরে ছিলাম এবং দুজনেরই গোসলের প্রয়োজন দেখা দিল, আপনি তো সালাত আদায় করলেন না আর আমি মাটিতে গড়াগড়ি দিয়ে সালাত আদায় করে নিলাম। তারপর আমি ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট বর্ণনা করলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জন্য তো এতটুকুই যথেষ্ট ছিল। এ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু হাত মাটিতে মারলেন এবং দু হাতে ফু দিয়ে তার চেহারা ও উভয় হাত মাসাহ করে নিলেন। অর্থাৎ আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, পবিত্রতা অর্জন করলেন, মাটিতে গড়াগড়ি দিলেন, নামাজ আদায় করলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা এভাবে কঠিন করে করার দরকার ছিল না, তোমার জন্য তো এটাই যথেষ্ট ছিল যে তুমি এভাবে করবে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। তো এই যে তায়াম্মুমের বিধান, এটা কোরআন হাদিস এবং সাহাবায়ে কেরাম এর উপর আমল করেছেন এবং এটা উম্মতের জন্য একটি সহজ বিধান আমরা বলতে পারি। তো ইনশাল্লাহ আজ আমরা জানতে পারলাম তায়াম্মুমের গুরুত্বপূর্ণ বিধান। অনুরূপভাবে আমরা পুরো রমজানে এই যে আমাদের যে ফরজ ইবাদতগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনারা মাদানী চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন এবং এর উপর নিজে আমল করা এবং অন্যের নিকট পৌঁছে দেওয়ার নিয়ত করুন, দৃঢ় নিয়ত করুন যে হ্যাঁ এর উপর আমরাও আমল করব এবং অন্যের নিকট পৌঁছে দেব। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। মাদানী চ্যানেলের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জ্ঞান আর আমলে গরে দামোদের জীবন। সুন্নতের পথে চলাও হে